বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 14 আগস্ট, 30 শ্রাবণ এবং ফার্সি 23 মুরতাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে facebook.com/radiotehranbangla। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। আফগানিস্তানে পাশ্চাত্যের ব্যর্থতার বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর স্বীকারোক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশে বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করলে তাদের কাউকে গ্রেপ্তার না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে মহান আল্লাহর গুণবাচক নামগুলোর ব্যাখ্যামূলক অনুষ্ঠান আসমাউল হুসনা। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পরিবার বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীড়। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইরানের সঙ্গে হুমকির ভাষায় কথা বলাতে থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানাল তেহরান। সৌদি আরব ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের 60 সদস্যকে আটকে রেখেছে বলে অভিযোগ করলেন খালেদ মাশাল। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ রাখা নিয়ে সুইস রাষ্ট্রদূতের বক্তব্য রাষ্ট্রকে বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে হাইকোর্টের মন্তব্য। এবং ভারতে প্রস্তাবিত হিন্দু রাষ্ট্রের খসড়া সংবিধান তৈরি, ভারতীয় মুসলিম ও খ্রিস্টান নাগরিকদের ভোটাধিকার না দেওয়ার প্রস্তাব। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তার দেশের জনগণের সঙ্গে কথা বলার সময় বল প্রয়োগের ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমেরিকাকে সতর্ক করে দিয়েছেন। ইরান সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে হত্যা করার পরিকল্পনা করেছিল বলে আমেরিকা যে কল্পকাহিনী প্রচার করেছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়েই দৃশ্যত এ সতর্কবাণী উচ্চারণ করেছেন আবদুল্লাহিয়ান। শনিবার রাতে নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয় এক পোস্টে আবদুল্লাহিয়ান লিখেছেন, ইতিহাস থেকে আমেরিকার এই শিক্ষা নেওয়া উচিত ছিল যে ইরান ও ইরানি জনগণের সঙ্গে হুমকির ভাষায় কথা বলে সে কিছুই অর্জন করতে পারেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার যে চেষ্টা চালাচ্ছে তা দিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার সন্ত্রাসী অপরাধযজ্ঞকে ধামা চাপা দেয়া যাবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন অপরাধযজ্ঞে ইরানি নাগরিক সহ হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনি শিশুদের হত্যা করাকে একটি ঐতিহ্যে পরিণত করেছে ইহুদিবাদী ইসরায়েল। তিনি আরও বলেছেন, এ থেকে প্রমাণিত হয় ফিলিস্তিনের পরবর্তী প্রজন্মকে ভয় পায় দখলদার তেল আবিব। ইরান সফররত কাতারের উপপররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফির সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেন বাকেরি কানি। তিনি বলেন, যে কোনো মানুষ শিশু হত্যার নিন্দা না জানিয়ে পারে না। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি শিশু হত্যা প্রমাণ করে ইহুদিবাদীরা তাদের ভবিষ্যৎ নিয়ে তীব্র আতঙ্কে রয়েছে। ইহুদিবাদ ইসরায়েল গত শুক্রবার হঠাৎ করে বিনা উস্কানিতে অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ভয়াবহ বিমান হামলা শুরু করে। এতে অন্তত 17 শিশুসহ বহু ফিলিস্তিনি নিহত এবং কয়েকশো মানুষ আহত হন। একটানা তিন দিন ধরে হামলা চালায় দখলদার ইসরায়েল। পরে মিশরের মধ্যস্থতায় ইসলামী জিহাদ আন্দোলনের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে ওই আগ্রাসন বন্ধ হয়। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা খালেদ মাশাল বলেছেন, সৌদি আরব হামাসের অন্তত 60 সদস্যকে আটকে রেখে তাদের উপর নির্যাতন চালাচ্ছে। তিনি আজ আরও বলেছেন, হামাস এ পর্যন্ত কোনো দেশের বিরুদ্ধে কটু কথা বলেনি এবং অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়েও কখনো হস্তক্ষেপ করেনি। তিনি অবিলম্বে হামাসের সদস্যদের মুক্তি দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান। সৌদি আরবে আটক হামাস সদস্যদের একজন হলেন ডক্টর মোহাম্মদ আল খুদারি। 2019 সালের এপ্রিল মাসে যখন ডক্টর আল খুদারি ও তার ছেলেকে সৌদি কর্তৃপক্ষ আটক করে, তার আগমুহূর্তে হামাসের নেতা মূত্রথলির অপারেশন করান এবং প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন। তাকে উপযুক্ত চিকিৎসা দেয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে হামাসের সম্পর্কের বিষয়ে খালেদ মাশাল বলেন, ইরানের সঙ্গে হামাসের সম্পর্ক কখনোই ছিন্ন হয়নি এবং এখনও এই সম্পর্ক অটল রয়েছে। অধিকৃত ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস শহরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের উপর গুলিবর্ষণের ঘটনায় 10 ব্যক্তি আহত হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। একজন বন্দুকধারী একটি বাসে এবং অন্য কয়েকটি স্থানে হামলা চালানোর পর এসব ইহুদি বসতি স্থাপনকারী আহত হয়। প্রাথমিক খবরে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছিল যে অধিকৃত শহরের দুটি স্থানে হামলা হয়েছে। এসব রিপোর্টে বলা হয়েছিল, পশ্চিম তীরের কাছে একটি বাসে এবং পুরনো শহরের একটি পার্কিং লটের বাইরে বন্দুকধারী গুলি চালায়। এরপর ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে যে বন্দুকধারী ব্যক্তি বেশ জটিল অপারেশন চালিয়েছে। প্রথমে ওই বন্দুকধারী একটি বাসে হামলা চালায়, তারপরে গাড়িতে এবং শেষ পর্যায়ে পথচারী ইহুদি বসতি স্থাপনকারীদের উপর গুলিবর্ষণ করে। ইসরায়েলের কান নিউজ জানিয়েছে, একজন বন্দুকধারী এই অভিযানে অংশ নেয় এবং মুহূর্তের মধ্যে ঘটনাস্থল থেকে উধাও হয়ে যায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। সুইস ব্যাংকে বাংলাদেশি ব্যক্তিদের অর্থ রাখা নিয়ে তথ্য জানানোর বিষয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বক্তব্য রাষ্ট্রকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছে দেশটির হাইকোর্ট। উচ্চ আদালত বলেছে, এখন সুইস রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাহার করা ছাড়া কোনো উপায় নেই। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
সুইস ব্যাংকে বাংলাদেশি ব্যক্তিদের অর্থ রাখা নিয়ে তথ্য জানানোর বিষয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ন্যাথালি চুয়ার্ডের বক্তব্য রাষ্ট্রকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। এখন সুইস রাষ্ট্রদূতের বক্তব্য প্রত্যাহার করা ছাড়া কোনো উপায় নেই। আজ রোববার বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ সংক্রান্ত এক প্রতিবেদনের উপরে শুনানিকালে হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। আদালত বলেছে, এ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষ ও দুদকের আইনজীবী যে তথ্য উপস্থাপন করেছে তাতে প্রমাণিত হয় রাষ্ট্রদূতের বক্তব্য সাংঘর্ষিক। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন, আর দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান। এর আগে গত 10 আগস্ট জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত সে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক বা SNB-র 2022 সালের জুন মাসে প্রকাশিত বার্ষিক প্রতিবেদন উদ্ধৃত করে জানান, গত বছর বাংলাদেশিরা প্রায় 3,000 কোটি টাকার সমপরিমাণ অর্থ সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে জমা করেছেন। সুইজারল্যান্ড কালো টাকা রাখার ক্ষেত্রে কোনো নিরাপদ ক্ষেত্র নয়। সুইস ব্যাংকে জমা রাখা অর্থের বিষয়ে বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট কোনো ব্যক্তির তথ্য জানতে চায়নি। এডিএম গণমাধ্যমে প্রকাশিত খবর নজরে এলে পরদিন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে সুইস ব্যাংকে অর্থ জমাদানকারীদের তথ্য কেন জানতে চাওয়া হয়নি তা রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনকে জানাতে নির্দেশ দেন। ওদিকে গত 12 আগস্ট পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানিয়েছেন সুইস রাষ্ট্রদূত এ নিয়ে মিথ্যা কথা বলেছেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজ আদালতে প্রতিবেদন জমা দিয়ে জানান সুইস ব্যাংকে বাংলাদেশী ব্যক্তিদের অর্থ রাখার বিষয়ে তথ্য জানাতে মোট 3 বার চিঠি দেওয়া হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পৃথক 2টি গ্রেনেড হামলায় একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে এবং আধাসামরিক বাহিনী সিআরপিএফ এর এক জওয়ান আহত হয়েছেন। শনিবার রাতে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কাইমুখে গ্রেনেড হামলায় তাহির খান নামে এক পুলিশ সদস্য নিহত হন। আজ কাশ্মীর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সন্ত্রাসী হামলায় পুঞ্চের মেনধারের বাসিন্দা তাহির খান নামে এক পুলিশ সদস্য আহত হলে তাকে অনন্তনাগের জিএমসি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি মারা যান। অন্যদিকে গতকাল সন্ধ্যায় কাশ্মীরের শ্রীনগরে আধাসামরিক বাহিনী সিআরপিএফ এর একটি বাংকারে অজ্ঞাত গেরিলারা গ্রেনেড নিক্ষেপ করে। ওই হামলায় পারভেজ রানা নামে সিআরপিএফ এর এক কর্মকর্তা আহত হন। ভারতে প্রস্তাবিত হিন্দু রাষ্ট্রের খসড়া সংবিধান তৈরি করেছেন 30 জন বিশিষ্ট সাধু ও পণ্ডিতের একটি দল। কথিত ওই হিন্দু রাষ্ট্রের সংবিধানের খসড়ায় ভারতে বসবাসকারী মুসলিম ও খ্রিস্টানদের ভোটাধিকার না দেয়া সহ অনেক নয়া নিয়ম অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এ সম্পর্কে বিশিষ্টজনদের প্রতিক্রিয়া সহ রিপোর্ট করছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে প্রস্তাবিত হিন্দু রাষ্ট্রের খসড়া সংবিধান তৈরি করেছে ধর্ম সংসদ। বারাণসীতে 30 জন বিশিষ্ট সাধু ও পণ্ডিতদের একটি দল হিন্দু রাষ্ট্রের সংবিধানের প্রথম খসড়া তৈরি করেছেন। হিন্দু রাষ্ট্রের সংবিধানের খসড়ায় ভারতে বসবাসকারী মুসলিম ও খ্রিস্টানদের ভোটাধিকার না দেওয়া সহ অনেক নয়া নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে প্রয়াগরাজে অনুষ্ঠিত ধর্ম সংসদে এটি প্রথম প্রস্তাব করা হয়েছিল। উত্তরাখণ্ডের হরিদ্বার ও দিল্লিতে অনুষ্ঠিত ধর্ম সংসদে মুসলিমদের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্যের বিষয়টি স্থিমিত না হওয়ার মধ্যে এবার প্রস্তাবিত হিন্দু রাষ্ট্রের সংবিধানের খসড়া প্রকাশ্যে এল। এ প্রসঙ্গে আজ রোববার দৈনিক আপনজন পত্রিকার সম্পাদক জাইদুল হক রেডিও তেহরানকে বলেন,
ধর্ম সংসদে নতুন যে সংবিধানের খসড়া প্রস্তাব রাখা হচ্ছে তা সত্যি উদ্বেগের। ভারতীয় সংবিধান যে ধর্মনিরপেক্ষ আদর্শ বহন করে চলেছে, এই ধরনের উদ্যোগ তাকে কুঠাঘাত করবে। দেশের বর্তমান সরকার বেশ কয়েক বছর আগে থেকেই দেশের শহর ও ঐতিহাসিক স্থানের যেসব নাম মুসলিম সম্পর্কিত ছিল সেগুলি পরিবর্তন করে বুঝিয়ে দিচ্ছিল তারা কোন পথে এগোচ্ছে,
বলছিলেন আপনজন পত্রিকার সম্পাদক জায়দুল হক। 2023 সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের সঙ্গম শহরে অনুষ্ঠিত হতে যাওয়া ধর্ম সংসদে হিন্দু রাষ্ট্রের সংবিধানের 32 পৃষ্ঠার খসড়া উপস্থাপন করা হবে। প্রথম খসড়ায় শিক্ষা, প্রতিরক্ষা, আইন শৃঙ্খলা, ভোটদান ব্যবস্থা, রাষ্ট্রপ্রধানের অধিকার ইত্যাদির কথা বলা হয়েছে। স্বামী আনন্দ স্বরূপ বলেন, মুসলিম ও খ্রিস্টানরা ভোটাধিকার ছাড়া সাধারণ নাগরিকের সব অধিকার পাবে। ব্যবসা করা, চাকরি, শিক্ষা এবং সাধারণ নাগরিকের জন্য উপলব্ধ সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য তারা দেশে স্বাগত, তবে তাদের ভোট দেওয়ার অধিকার দেওয়া হবে না বলেও সাফ জানান স্বামী আনন্দ স্বরূপ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। পাকিস্তানের জনগণ স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন করছে। এ উপলক্ষে দেশটির বিভিন্ন শহরের নানা ধরনের উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রেডিও পাকিস্তান জানিয়েছে রাজধানী ইসলামাবাদে 31 বার এবং অন্যান্য প্রাদেশিক সদর দপ্তরে 21 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। স্বাধীনতার হীরক জয়ন্তীতে পাকিস্তানের নিরাপত্তা এবং উন্নতি ও জনগণের কল্যাণের জন্য বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। ইসলাম অবমাননাকারী কুখ্যাত মোরতাদ লেখক সালমান রুশদির উপর চাকু নিয়ে হামলার ঘটনাকে স্বাগত জানিয়েছে আফগানিস্তানের আপামর জনসাধারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অবমাননা করে লেখা বই স্যাটানিক ভার্সেসের লেখক সালমান রুশদির ওপর গত শুক্রবার নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে হামলা হয়। চাকু হাতে এক মার্কিন যুবকের হামলায় গুরুতর আহত হয় খোদাদ্রোহী রুশদি। এ সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা IRIB-র সংবাদদাতার কাছে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আফগান নাগরিকরা। কাবুলের কয়েকজন অধিবাসী বলেছেন, যারা ইসলামী বিশ্বাস ও চেতনায় আঘাত হানবে তাদের বেঁচে থাকার অধিকার নেই এবং তাদেরকে তাদের অপরাধের শাস্তি পেতে হবে। কয়েকজন আফগান নাগরিক বলেছেন, হামলায় সালমান রুশদি মরে গেলেই ভালো হতো। মিশরে একটি গির্জায় আগুন লেগে অন্তত 41 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 14 জন। এছাড়া আগুন লাগার পর ভয়ে লোকজন ছোটাছুটি শুরু করলে পদদলিত হওয়ার ঘটনা ঘটে, এতেও অনেকের প্রাণহানি ঘটে। আজ রাজধানী কায়রোর অদূরের গিজা শহরের ইমবাবা এলাকার আবু সিফিন গির্জায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মিশরের কপ্টিক চার্চ এসব তথ্য জানিয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই গির্জায় আগুন লাগার সময় প্রায় 5,000 লোক উপস্থিত ছিল। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বিন ওয়েলস স্বীকার করেছেন, আফগানিস্তানে যে কারণে আমরা যুদ্ধ করেছি, আমাদের সেনারা জীবন দিয়েছে, তার কিছুই অর্জিত হয়নি। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বিন ওয়েলস স্বীকার করেছেন, আফগানিস্তানে 20 বছর ধরে পাশ্চাত্যের সামরিক উপস্থিতি সত্ত্বেও ওই দেশটিতে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লজ্জাজনক সেনা প্রত্যাহারের বার্ষিকীর প্রাককালে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী একথা বলেছেন। তিনি এও আশঙ্কা প্রকাশ করেছেন যে আফগানিস্তানে নিহত বিদেশি সেনাদের পরিবারের সদস্যরা এটা ভাবতে পারে, আফগানিস্তানে অযথা ও অনর্থক যুদ্ধে তাদের সন্তানরা প্রাণ হারিয়েছে। 2001 সাল থেকে মার্কিন সেনারা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদ দমনের কথা বলে আফগানিস্তানে ব্যাপক সামরিক উপস্থিতি বজায় রাখে। কিন্তু 20 বছর পর বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করে। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ মার্কিন সেনাদের আফগানিস্তান ত্যাগের ঘটনা বেশ হইচই ফেলে দিয়েছিল। বিশেষ করে মার্কিন সেনা প্রত্যাহারের পরপরই তালেবান ক্ষমতা দখল করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। মার্কিন সরকার গত 20 বছর ধরে আফগানিস্তানে মানবাধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা, সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান এবং আন্তর্জাতিক অঙ্গনে ওই দেশটির অবস্থান শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে এসেছে, যাতে আফগানিস্তানে তারা আরও দীর্ঘমেয়াদে সেনা উপস্থিতি বজায় রাখতে পারে। কিন্তু মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করার পর প্রমাণিত হয় যে এসব প্রতিশ্রুতি ছিল সম্পূর্ণ ভুয়া। এমনকি মার্কিন সেনাদের উপস্থিতি সত্ত্বেও আফগানিস্তানে মাদক চাষ ও উৎপাদন বেড়েছে। আফগানিস্তানের বীর বলে খ্যাত আহমেদ শাহ মাসুদের ভাই আহমেদ ওয়ালি মাসুদ এ ব্যাপারে বলেছেন, গত 20 বছরে মার্কিন সেনারা আফগানিস্তানের উন্নয়নে কোনো কাজই করেনি এবং তাদের সমস্ত প্রতিশ্রুতি ছিল লোক দেখানো। পর্যবেক্ষকরা বলছেন, মার্কিনিরা যদিও আফগানিস্তানের ব্যাপারে তাদের কর্মকাণ্ডের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু গত এক বছরে আফগানিস্তানের পরিস্থিতি, তালেবানের ক্ষমতা দখল, নারীদের ব্যাপারে তালেবানের নীতির বাস্তবায়ন প্রভৃতি থেকে ওই দেশে মার্কিন ব্যর্থতার বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। শুধু আমেরিকা নয়, বরং তাদের মিত্ররাও এখন আফগানিস্তানে তাদের ব্যর্থতার কথা স্বীকার করছেন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী যেমনটি বলেছেন, যে কারণে আমরা যুদ্ধ করেছি, আমাদের সেনারা প্রাণ দিয়েছে, তার কিছুই অর্জিত হয়নি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাত এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করলে তাদের কাউকে গ্রেফতার না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি স্বীকার করেছেন বাংলাদেশের সাধারণ মানুষ কষ্টে আছে, সেটা অস্বীকার করার কিছু নেই। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করলে তাদের কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সাথে গণভবনে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন,
হ্যাঁ, আমাদের অপোজিশন একটা সুযোগ পাচ্ছে, তারা আন্দোলন করবে, করুক, আমি তো চাচ্ছি, এবং প্রধানমন্ত্রী অফিস ঘেরাও দেবে, আমি হ্যাঁ আসতে দেবো। আমি আজকেও নির্দেশ দিয়েছি, খবরদার কাউকে যেন গ্রেপ্তার করানো হয়, কোনো ডিস্টার্ব করানো হয়, তারা আন্দোলন করতে চায় করুক, অসুবিধে কি। কিন্তু আমাদের, আমরা যে আন্তরিকতার সাথে চেষ্টা করছি দেশের কাজ করতে, হয়তো দেশের মানুষ তো সেটা জানে, বোঝে, হ্যাঁ নানা কথা বলবে, অপোজিশন থাকলে তো তাদের আন্দোলন করে কতটুকু সফল হবে সেটা জানি না, কিন্তু তারা যেভাবে করতে চাচ্ছে তাতে তাদের জন্য আরো, দেশের জন্যই আরো ক্ষতি হবে, কিন্তু আমরা সেটা সামাল দিতে পারবো, এটা বিশ্বাস আমার আছে।
সরকার প্রধান বলেন, মানুষের কষ্ট যে হচ্ছে সেটা তার সরকার উপলব্ধি করছে বলেই প্রতিনিয়তই সেই কষ্ট লাঘবের চেষ্টা অব্যাহত রেখেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার সাথে সাথে দেশেও তা সমন্বয় করা হবে। দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন শুরু হলে বিদ্যুতের এই সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেন, যখনই বিশ্ববাজারে তেলের দাম কমবে আমরা সাথে সাথেই অ্যাডজাস্ট করব, সেটাও আমার নির্দেশ রয়ে গেছে। এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি স্বীকার করেছেন, দেশের সাধারণ মানুষ কষ্টে আছে, সেটা অস্বীকার করার কিছু নেই। মানুষের কষ্ট বেড়েছে, সেই কষ্ট যাতে না থাকে সেজন্য সরকার কাজ করে যাচ্ছে। আজ সকালে রংপুর শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, অর্থনৈতিক মন্দা এখন বিশ্বজুড়ে, তাই সারা বিশ্বেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে আর এর প্রভাব পড়েছে আমাদের দেশেও। এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, সরকারের মন্ত্রী এমপিরা ভেস্তে আছেন, বিএনপির এই অভিযোগ সঠিক নয়, জীবিত অবস্থায় তো ভেস্ত পাওয়া যায় না, ভেস্ত দোজক মানুষ মারা গেলে বুঝতে পারে। ওদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশ এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে, চারদিকে অশনি সংকেত আর ঘনঘোর অন্ধকার নেমে আসছে, সর্বত্র অস্বস্তি অস্থিরতা, ক্ষমতাসীনদের বিশৃঙ্খলা ও অপকীর্তির শেষ নেই। নিশিরাতের অবৈধ সরকার পরিকল্পিতভাবে লাখ লাখ কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, ব্যাংকগুলো খালি হয়ে গেছে, রিজার্ভ তলানিতে ঠেকেছে, গত 13 বছরে বেপরোয়া দুর্নীতিযজ্ঞের কারণে দেশ এখন দেউলিয়া ঘোষণার অপেক্ষায়। আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 77তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা এবং দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত আর যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় আগামী 16 আগস্ট দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে আসমাউল হোসনা।
আসমাউল হোসনা।
আলা সাইয়্যিদিনা শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 89তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। أحد واحد حق عدد
মহান আল্লাহর আসমাউল হোসনার তালিকাভুক্ত আরেকটি নাম মুস্তাআন। এর অর্থ মহান আল্লাহ বান্দাদের সহায় বা সাহায্যকারী। মানুষসহ সব সৃষ্টি যে কোনো কাজে মহান আল্লাহর সহায়তার মুখাপেক্ষী। মুমিন ব্যক্তি ছোট বড় সব কাজেই মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। মহান আল্লাহ মানুষকে সম্মান ও ইজ্জত দান করার পাশাপাশি তাদের নানা চাহিদা মেটান ও বেশিরভাগ প্রার্থনাই কবুল করেন। অথচ আল্লাহ মানুষকে সম্মান নাও দিতে পারতেন ও তাদের কোনো চাহিদাও মেটানোর ব্যবস্থা নাও করতে পারতেন। মুস্তাআন শব্দ বা নাম পবিত্র কোরআনে দুইবার এসেছে, আর এই দুইবারই মহান আল্লাহর নাম হিসেবে এসেছে। মহান আল্লাহর অনুমতি বা সাহায্য ছাড়া আসলে কোনো সৃষ্টি অন্য সৃষ্টিকে সাহায্য করতে পারে না। সূরা আরাফের 197 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আর তোমরা তাঁকে বাদ দিয়ে যাদেরকে ডাকো তারা না তোমাদের কোনো সাহায্য করতে পারবে না নিজেদের আত্মরক্ষা করতে পারবে।
মহান আল্লাহর অমুখাপেক্ষিতাও নিরঙ্কুশ। মহান আল্লাহ নিজেই যদি কোনো বিষয়ে অভাবগ্রস্ত বা সাহায্যের মুখাপেক্ষী হতেন তাহলে তিনি অন্যদের সাহায্য করতে পারতেন না। মহান আল্লাহ সূরা ফাতিরে এই একই বাস্তবতা তুলে ধরে বলেছেন, হে মানুষেরা, তোমরা সব ক্ষেত্রেই আল্লাহর মুখাপেক্ষী। মহান আল্লাহই হচ্ছেন অমুখাপেক্ষী, তার সব কাজই পছন্দনীয় ও সুন্দর। মহান আল্লাহ গানি ও কাদের তথা সবকিছুর অধিকারী ও সর্বশক্তিমান। সূরা আম্বিয়ার 112 নম্বর আয়াতে তিনি বলেছেন, তিনি অত্যন্ত দানশীল বা দয়ালু ও মুস্তাআন। মহান আল্লাহ দয়ালু ও সর্বশক্তিমান বলেই তার কাছে সাহায্য চাওয়াটাই সবার জন্য স্বাভাবিক। মহান আল্লাহ সব চাহিদা পূরণের ও সব প্রার্থনার জবাব দিতে সক্ষম।
হযরত ইউসুফের ভাইরা যখন তাদের বাবা হযরত ইয়াকুবকে ধোঁকা দেওয়ার জন্য ইউসুফের জামাই ভেড়া বা ছাগলের রক্ত মেখে বলল যে তাকে বাঘে খেয়ে ফেলেছে, তখন হযরত ইয়াকুব আলাইহিসসালাম মহান আল্লাহকে মুস্তাআন বা সাহায্যকারী এই নামে স্মরণ করেছিলেন। সূরা ইউসুফের 18 নম্বর আয়াতে এসেছে, তোমরা মন গড়া কথা নিয়ে এসেছ, এখন উত্তমভাবে ধৈর্য ধরাই আমার জন্য শ্রেয়। তোমরা যা বর্ণনা করছ সে বিষয়ে আল্লাহর কাছে সাহায্য চাই। বলা হয় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাঁর বিশিষ্ট সাহাবি আবু জার গিফারিকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, হে আবু জার, তুমি যখন কোনো কিছু পাওয়ার জন্য আবেদন করার ইচ্ছা করো তখন কেবল আল্লাহর কাছেই যাও। মহান আল্লাহ ভাগ্য বন্টনের নীতি অনুযায়ী কিয়ামত পর্যন্ত এ বিধান কার্যকর করে রেখেছেন যে সব মানুষ একত্র হয়েও যদি তোমার কোনো কল্যাণের ব্যবস্থার চেষ্টা করে কিন্তু আল্লাহ তা তোমার জন্য বরাদ্দ করেননি তাহলে তারা তা করতে পারবে না, আর এরা তোমার ক্ষতি করার জন্য ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালালেও আল্লাহ যদি তা তার ভাগ্যে লিখে না রাখেন তাহলে তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
মুসলমানরা প্রত্যেক নামাজেই সূরা ফাতিহা পড়তে গিয়ে চতুর্থ আয়াতে বলে যে, আমরা একমাত্র তোমারই ইবাদত করি ও ইয়া কানাস্তাইন তথা একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। এখানে কানাস্তাইন হচ্ছে মুস্তাআন শব্দেরই একটি রূপ। সূরা মায়েদার দ্বিতীয় আয়াতে তায়াউন শব্দ ব্যবহার করে মহান আল্লাহ বলেছেন, সৎকর্ম ও খোদা ভীতিতে একে অন্যের সাহায্য করো। তাই সব মুসলমানের উচিত আল্লাহর অন্যান্য বান্দা ও সৃষ্টিকে সাহায্য করা। মনে রাখতে হবে, আমরা যখন অন্যের কাছে সাহায্য চাই বা অন্যকে সাহায্য করি, এসবে আসল পৃষ্ঠপোষক হলেন মহান আল্লাহ। আল্লাহ না চাইলে কারো সাহায্যই কারো কোনো কাজে আসবে না। তাই আমাদের উচিত কেবল মুস্তাআন আল্লাহর উপরই ভরসা করা।
আমরা যখন কারো উপর ভরসা করি, তখন কোনো অক্ষমতা বা দুর্বলতার কারণেই আমরা তা করি, এবং আমাদের এই বিশ্বাস খুবই সুদৃঢ় যে যার উপর ভরসা করছি তিনি আমাদের ওই অক্ষমতা ও দুর্বলতার ঘাটতি পূরণ করতে সক্ষম, আর তাই তার মাধ্যমে আমরা কোনো কিছু করার চেষ্টা করি। কিন্তু এটা মনে রাখা দরকার, মানুষেরা কেউই দুর্বলতার ঊর্ধ্বে নয় ও তাই তাদের উপর কখনো পুরোপুরি নির্ভর করা যায় না। তাই সর্বোত্তম কাজ হল চরম ধনী ও সব ক্ষমতার উৎস বা মালিকের উপর নির্ভর করা তথা মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করা।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কুল প্রসঙ্গে বলেছেন, তাওয়াক্কুলের অর্থ হল এই বিশ্বাস রাখা যে লাভ ক্ষতি এবং প্রাচুর্য ও অভাব মানুষের হাতে নেই, তাই মানুষের উপর ভরসা করা উচিত নয়। কোনো মানুষ যদি এই বিশ্বাস বা জ্ঞানে উপনীত হয় যে সে আল্লাহ ছাড়া আর কারো জন্য কোনো কাজ করবে না ও আল্লাহ ছাড়া আর কারো উপর আশাবাদী হবে না এবং আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় পাবে না ও আল্লাহ ছাড়া আর কারো উপর আশাবাদী হওয়ার মতো সুদৃষ্টি রাখবে না, এ অবস্থাই হচ্ছে তাওয়াক্কুল। শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আসমাউল হুসনা অনুষ্ঠানের আজকের পর্বে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি। কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে।
শুনলেন আসমাউল হুসনা। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এরপর যে এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, আজ 14 আগস্ট রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, মোমেনের ফতোয়ায় তোলপাড় দৈনিক মানব জমিন। সাধারণ মানুষ কষ্টে আছে সেটা অস্বীকার করার কিছু নেই, বাণিজ্যমন্ত্রী দৈনিক প্রথম আলো। ধানমন্ডি 32 নম্বর ঘিরে নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা, ডিএমপি কমিশনার দৈনিক যুগান্তর। আন্দোলনের নামে বাড়াবাড়ি, জনদুর্ভোগ বাড়াবে প্রধানমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। সুইস রাষ্ট্রদূতের বক্তব্য সঠিক নয়, হাইকোর্টকে দুদক ও রাষ্ট্রপক্ষ দৈনিক ইত্তেফাক। দেশ এখন দেউলিয়া ঘোষণার অপেক্ষায় রেজভি দৈনিক নয়া দিগন্ত। ভারতের শিরোনাম, কন্যাশ্রী প্রকল্পের বর্ষপূর্তি, শুভেচ্ছা জানালেন মমতা দৈনিক আজকাল। সংবিধান উদ্ধৃত করে ঐক্যের বার্তা মমতার, আজ মধ্যরাতে ফেসবুক লাইভে আসবেন অভিষেক দৈনিক সংবাদ প্রতিদিন। লালকাল্লা ঘিরে 4 কিলোমিটার দূর পর্যন্ত সোমবার নজর রাখবে এই ড্রোন প্রতিরোধী যন্ত্র দৈনিক আনন্দবাজার পত্রিকা। শ্রোতা বন্ধুরা, এবার কয়েকটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, পৃথিবীতে যারা প্রধানমন্ত্রী আছেন তাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে আছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য আমার কাছে মনে হয়েছে অনেকটা রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক নেতাদের মতোই তিনি বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের নেতারা প্রায় সময়ই বলে থাকেন আওয়ামী লীগের নেত্রী জীবনের হুমকিতে রয়েছেন, তাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই সমস্ত কথা রাজনৈতিক নেতাদের মুখে মানায় আমি ব্যক্তিগতভাবে মনে করি, কিন্তু একজন পুলিশ কমিশনার তিনি এইভাবে বক্তব্য দিলে সেটি কতটা গ্রহণযোগ্য তা নিয়ে আমার প্রশ্ন আছে। দেশের কোনো ব্যক্তি, বিশেষ করে প্রধানমন্ত্রীর মতো কোনো ব্যক্তি যদি নিরাপত্তাহীনতায় পড়ে থাকেন তাহলে সেই নিরাপত্তা বিধানের দায়িত্ব পুলিশ বিভাগ থেকে শুরু করে আরও আরও যে সমস্ত বিভাগ আছে তাদের। সেক্ষেত্রে এইরকম নিরাপত্তার ঝুঁকিতে যদি প্রধানমন্ত্রী পড়ে থাকেন তাহলে পুলিশ প্রধান, পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে শফিকুল ইসলামরা কি করছেন সে প্রশ্ন কিন্তু দেশের মানুষ তুলতে পারে। এবং এরই মধ্যে আমি কোনো কোনো পত্রিকায় দেখেছি, অনলাইন পত্রিকায়, যে এই খবরের নিচেই অনেক পাঠক মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রী যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে আপনারা যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা কি করবেন। সেক্ষেত্রে শুধুমাত্র বক্তব্য দিলেই চলবে না, বক্তব্যের সারবত্তা থাকতে হবে। আরেকটা প্রশ্ন আছে এখানে যে সারা বিশ্বের সব প্রধানমন্ত্রীর চেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, তিনি সারা বিশ্বের এই খবর কিভাবে রাখলেন সেটিও কিন্তু আরেকটি প্রশ্ন। যাই হোক, আমরা পুলিশ কমিশনারের কাছ থেকে এই ধরনের রাজনৈতিক বক্তব্যের চেয়ে বরং কার্যকর বক্তব্য বা কার্যকর পদক্ষেপ দেখতে চাই যাতে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিধান হয়।
জনাব সিরাজুল ইসলাম, রাশিয়া এবং চীনের সঙ্গে আমেরিকা যুদ্ধের দ্বারপ্রান্তে, একথা বলেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। আপনার পর্যবেক্ষণ কি?
জি, মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, যিনি সারা বিশ্বে বহুদিন ধরে ঝানু কূটনীতিক হিসেবে পরিচিত, তিনি বয়সের বলবো যে প্রান্ত সীমায় পৌঁছেছেন, 99 বছর বয়স তার। এই বয়সেও তিনি বিশ্ব রাজনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে খুঁটিনাটি বিষয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণ দিচ্ছেন। এটি কূটনীতিবিদদের জন্য বিরাট শিক্ষণীয় বিষয়, বিরাট আশার দিকও বটে। তিনি সম্প্রতি বইও লিখেছেন, এটি আমাদের অনেককেই আপ্লুত করে এবং আশাবাদী করে। যাই হোক, হেনরি কিসিঞ্জার বলেছেন যে রাশিয়া এবং চীনের সাথে আমেরিকার যুদ্ধের দ্বারপ্রান্তে ইস্যু হচ্ছে ইউক্রেন এবং তাইওয়ান। আমিও ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে একথাই বলছি যে তাইওয়ান এবং ইউক্রেনকে কেন্দ্র করে সারা বিশ্বে বড় রকমের সংঘাত সৃষ্টি হতে পারে এবং অনেক বড় পরিবর্তন হয়ে যেতে পারে। এই সম্ভাবনাটা অনেক বেশি এবং সেটি দিন দিন বেড়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে ইউক্রেনে আমেরিকার এমন কিছু স্বার্থ রয়েছে যে স্বার্থের কারণে আমেরিকা ইউক্রেনের পিছন থেকে সরে যাচ্ছে না। ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধ করার মতো শক্তিধর কোনো দেশও না, অথচ এই ইউক্রেনকে সামনে রেখে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে বিভিন্নভাবে যুদ্ধ করছে। আমরা পত্র পত্রিকা এবং গণমাধ্যমের খবর থেকে এও জানতে পারছি যে পশ্চিমা বহু সেনা, সাবেক সেনা, গোয়েন্দা কর্মকর্তারা ইউক্রেনে কাজ করছে। আমেরিকা দিন দিন ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে এবং কি কি অস্ত্র দিচ্ছে তা তালিকা করে প্রকাশ্যে সে সমস্ত অস্ত্র দেওয়া শুরু করেছে এবং এমন কিছু অস্ত্র দিচ্ছে এখন যা রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য দিন দিন হুমকি হয়ে উঠছে, ইউক্রেনের বাহিনীকে তুলনামূলক শক্তিশালী করেছে। তো এই অবস্থায় যুদ্ধের ঝুঁকি অবশ্যই বেড়ে যাচ্ছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে সেই যুদ্ধ ছড়িয়ে যেতে পারে। আমেরিকাকে সম্ভবত তখন রাশিয়া এবং চীনের মতো শক্তিধর দুটি যুদ্ধক্ষেত্রে লড়াই করতে হবে। আমার মনে হয় আমেরিকার জন্য সেটি সমস্যার কারণ হবে।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে রাত পোহালেই 75তম স্বাধীনতা দিবস, তার আগ রাত 12টায় বার্তা দেবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুক লাইভে আসবেন তিনি। এর আগে অবশ্য টুইটারে সংবিধান উদ্ধৃত করে একতার বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংবিধান উদ্ধৃত করে তৃণমূল সভানেত্রী লেখেন, আমরা ভারতবাসী, আমাদের সংস্কৃতি ভাষা পোশাক ভিন্ন, তবু আমরা এক। তিনি আরও বলেন, দেশের প্রতি আমাদের ভালোবাসা আমাদের বেঁধে রেখেছে, দেশের প্রতি আমাদের পবিত্র বন্ধন আমাদের জোটবদ্ধ করে রেখেছে। মুখ্যমন্ত্রী আরও লেখেন, আমরা 75তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি, চলুন আমরা সকলে নতুন করে দেশের সঙ্গে যুক্ত হই, দেশকে রক্ষা করি। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, স্বাধীনতা দিবসে লালকেল্লাকে পেছনে রেখে লালকোটে তৈরি হয় প্রধানমন্ত্রীর ভাষণের মঞ্চ। সেই মঞ্চের নিচে রাস্তা, তারপর কিছুটা সবুজ গালিচা পেরিয়ে উল্টো দিকে শ্রী দিগম্বর জৈনলাল মন্দির। সোমবার এই লাল মন্দিরের লাগোয়া ছাদ থেকেই DRDO এর তৈরি অত্যাধুনিক একটি রাডার কড়া নজর রাখবে লালকেল্লা এবং সংলগ্ন চত্বরে। স্বাধীনতা দিবসে লালকেল্লায় জঙ্গিরা আকাশপথে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করেছিলেন ভারতীয় গোয়েন্দারা। এই প্রযুক্তি লালকেল্লা এবং সংলগ্ন চত্বরকে ড্রোন হামলা থেকে সুরক্ষিত রাখবে বলে দাবি করেছে সংবাদ সংস্থা ANI। কিভাবে কাজ করবে এই রাডার? সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, এই রাডার তার চারপাশের 4 কিলোমিটার দূরবর্তী যে কোনো ড্রোনকে চিনতে পারবে। শুধু তাই নয়, ড্রোনের সাহায্যে হামলাকে চিহ্নিত করার পাশাপাশি ছোট বড় যে কোনো ড্রোনকে চিহ্নিত করে নিষ্ক্রিয় করতে পারবে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে সুখের নীর।
সুখের নীর,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীর থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ ধারাবাহিকের 24তম পর্ব উপস্থাপনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
জীবন ও প্রেমকে উদ্দীপনা আর শিহরণময় আনন্দের মাধ্যমে মিষ্টি করা উচিত। একঘেয়েমিপূর্ণ ও ছকে বাঁধা জীবন দাম্পত্য বা পারিবারিক জীবনকে সুখময় হতে দেয় না, তাই জীবনকে যান্ত্রিক করে তুলবেন না। মনে রাখবেন, সবচেয়ে ভালো স্বামী স্ত্রীও দাম্পত্য জীবনে অপ্রত্যাশিত অনেক সমস্যার শিকার হন। সমস্যাগুলো জীবনেরই অংশ, যা কেউই এড়াতে পারে না। তাই এটা ভাববেন না যে জীবন সঙ্গে অন্য কেউ হলে হয়তো কোনো সমস্যার শিকার আপনি হতেন না। বরং আপনার জীবন সঙ্গে আপনার উপর সন্তুষ্ট কিনা সবসময় নিজেকে সেই প্রশ্ন করুন। আপনার স্বামী বা স্ত্রীকে ভালোভাবে বোঝার চেষ্টা করুন এবং তার সন্তুষ্টির জন্য উদ্দীপনা আর শিহরণময় আনন্দের ব্যবস্থা করুন।
অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা ইরানে তুর্কমানদের পরিবার নিয়ে কথা বলব। ইরানের তুর্কমানরা বসবাস করেন গোলেস্তান প্রদেশে। নানা জাতি ও উপজাতি অধ্যুষিত এ অঞ্চলের জনসংখ্যা প্রায় 18 লাখ। তাদের পোশাক, ধর্মীয় প্রথা, বিয়ে ও পরিবার গঠন ও ঐতিহ্যবাহী নানা আচার অনুষ্ঠান রয়েছে বৈচিত্র্য ও স্বতন্ত্র বৈশিষ্ট্য। এই প্রদেশের মোট জনসংখ্যার প্রায় 1/3 হল তুর্কমান। এই প্রদেশের তুর্কমান অধ্যুষিত প্রধান জেলা বা অঞ্চলগুলো হল আকগালা, গোমিশান, গোম্বাদ কাউস, মারাভে, তাপ্পে ও বন্দরে তুর্কমান।
ইরানি তুর্কমানদের পরিবারগুলো অতীতে ছিল বেশ বড়। পিতা ছিলেন এইসব পরিবারের প্রধান ও একক নেতৃত্বের অধিকারী। বর্তমান শতাব্দীতে তাদের মধ্যে ক্ষুদ্র পরিবারের প্রচলনও দেখা যায়। তুর্কম্যান পুরুষরা কৃষি ও পশুপালনের কাজ এবং তুর্কম্যান নারীরা গম ভাঙানো, ফল পাড়া ও ফল শুকানো, গৃহপালিত পশুর দুগ্ধ দোহন, পনির, ঘি ও মাখনের মতো নানা দুগ্ধজাত খাবার তৈরি, কার্পেট বুনন ও রান্না বান্নার মতো গৃহস্থালি নানা কাজ করে থাকেন। তুর্কম্যানদের বিয়ে তাদের অর্থনৈতিক জীবনে পরিবর্তন আনায় এদিক থেকে বিশেষ গুরুত্ববহ। তাদের বিয়ে মানে কনের পরিবার থেকে একজন সক্রিয় নারী কর্মী কমে যাওয়া ও বরের পরিবারে একজন সক্রিয় কর্মী যুক্ত হওয়া। তাই যে পরিবার তাদের ঘরে বউ আনে, তারা ওই বউ বা কনের মাকে, ওই কন্যাকে স্তন্যদানের সম্মানী বাবদ অর্থ দেন। তুর্কম্যানদের বিয়ের প্রথা অনুযায়ী কনের কাফেলায় থাকা প্রত্যেক নারীকে একটি করে ওড়না বা শাল জাতীয় কাপড় উপহার দেওয়া হয় বিয়ের উৎসব অনুষ্ঠানের পর। এই কাফেলায় বরের কাফেলার নারী ও শিশুসহ নানা বয়সের লোকেরাও থাকেন।
অতীত যুগে তুর্কমানরা কনেকে, বিশেষ করে এক ধরনের কনেবাহক কক্ষ বা হাউদার চড়িয়ে বিয়ের ভ্রমণে বের হতো। এ কক্ষ তৈরিতে সাধারণত ব্যবহার করা হয় নানা রঙের 40টি কাপড়, যা গরু বা ঘোড়ার গাড়ি বা উটের উপর বসানো হয়। এর ভেতর ও বাইর নানা সাজে সুসজ্জিত থাকে। তুর্কমানরা এই কক্ষকে বলে কোজাওয়ে। এই কক্ষের ছাদে থাকত গির্জার ঘণ্টার মতো একটি বড় ঘণ্টা, ফলে গরু, উট বা ঘোড়া চলতে থাকলে ঘণ্টার আওয়াজ শোনা যেত। ঘণ্টার শব্দ উৎসব আনন্দের বেশ প্রাচীন মাধ্যম। আজকাল এ জাতীয় কোণে বাহনের ব্যবহার অনেক কমে গেছে, ফুল ও নানা সাজে সজ্জিত মোটর কার ব্যবহারের ফলে। বর ও তার সঙ্গীরা একটি মোটর গাড়িতে এবং কনে ও তার সঙ্গীরা আরেকটি মোটর গাড়িতে চড়েন।
বয়স্ক ব্যক্তিদের কাফেলা কনের বাবার বাড়িতে পৌঁছলে তাদের একজন নির্ধারিত মহরানা একটি ব্যাগে রেখে তা কনের পরিবারকে দেন। কনের পরিবারের বয়স্করা এই কাফেলাকে সংবর্ধনা জানান। তাদেরকে এমন এক দস্তরখানে বসানো হয় যেখানে সাজিয়ে রাখা হয় অনেক ফল ও মিষ্টি। এরপর বরের কাফেলা হইচই করে তাদের আগমনের বার্তা জানায়। এই কাফেলাও কনের পরিবারের জন্য অনেক উপহার বয়ে আনে। তুর্কম্যানদের বিয়ের উৎসবের আরেকটি ঐতিহ্যবাহী প্রথা হল নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীরা বয়স্কদের কাছ থেকে পুরস্কার নেন। তুর্কম্যানদের বিয়ের উৎসব উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতাও হতো অতীতে। আজকাল এই অনুষ্ঠানও খুব কমই দেখা যায়।
এবারে আমরা সফল পরিবারের বিষয়ে কয়েকটি কথা বলব। একটি সফল পরিবারের কেন্দ্রস্থল হলো মা ও বাবা। অবশ্য ইসলামের দৃষ্টিতে একটি ভালো ও সফল পরিবারের বিশেষ কোনো ব্যক্তি তথা বিশেষ কোনো পুরুষ ও নারীর একচেটিয়া কর্তৃত্ব থাকে না, বরং তাতে থাকে সবার মধ্যে সমঝোতা, সংহতি ও সৌহার্দ্য। পরিবার হচ্ছে সুস্থতা, সততা, একনিষ্ঠতা, ন্যায় বিচার ও সৌভাগ্যের শিক্ষাগুলো অনুশীলনের কেন্দ্র। এখানে প্রত্যেক সদস্যের আত্মিক শূন্যতা পূরণ করেন অন্যরা, আর এ বিষয়টি নারী ও পুরুষের প্রকৃতিগত বৈশিষ্ট্য। একটি পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে কেবল ঝগড়া বা ঝগড়া না হওয়া বা তালাকের কথা উচ্চারিত না হওয়াটাই তাদের সাফল্য বা সুখের নির্দেশক, এ কথা বলা যায় না। হয়তো স্বামী বা স্ত্রীর মধ্যে একজন খুব ভালো স্বভাবের হওয়ার অন্যের অনেক জুলুম নীরবে সয়ে যান। বরং সফল ও সুখী পরিবারের লক্ষণ হলো এটা যে, এমন পরিবারের সদস্যরা মানসিক ও আত্মিক চাহিদা সহ পরস্পরের সব চাহিদাকে গুরুত্ব দেন এবং পরস্পরের প্রতি সহনশীল হন।
কেবল বিয়ের সময় সর্বোত্তম স্ত্রী বা স্বামী বাছাই করে সুখী হওয়ার নীতি বাস্তবসম্মত নয়। পর্যায়ক্রমে সাধনার মাধ্যমে দাম্পত্য জীবনকে সুখময় করার মধ্যেই রয়েছে বেশি আনন্দ। হযরত আলী ঘরে ঢুকেই ফাতিমা সালামুল্লাহ আলাইহাকে দেখা মাত্রই সব কষ্ট ক্লান্তি ভুলে যেতেন এবং বিশেষ প্রশান্তি লাভ করতেন, ফলে তিনি নিশ্চিন্তে আল্লাহর ইবাদতে মগ্ন হতে পারতেন। হযরত আলীর ভাষায় ফাতিমা ছিলেন আল্লাহর ইবাদতের পথে তাঁর প্রতি সর্বোত্তম সাহায্যকারী। আসলে আদর্শ ইসলামী পরিবারের মূল বৈশিষ্ট্য হল প্রশান্তি, পারস্পরিক অনুরাগ ও দয়া। একটি সফল পরিবারে উন্নত পর্যায়ের পরবর্তী প্রজন্ম প্রশিক্ষিত হয়। একজন ভালো মা উপহার দেন ভালো সন্তান। পরিবারে ইসলামী শিক্ষার পরিবেশ থাকলে সেই পরিবার গড়ে তোলে সুস্থ সমাজ গড়ার সুসন্তান। পরিবারকে সুরক্ষার নানা নীতি মেনে চলা উচিত, যেমন রিজিক হালাল না হলে সন্তানদের মধ্যেও নীতি নৈতিকতার প্রভাব থাকে না। ইমান ও পারস্পরিক দয়ার পাশাপাশি এই দিকটিও বেশি জরুরি। শ্রোতাবন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীড়ের আজকের আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে। সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরাকের পার্লামেন্ট ভেঙে দিতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সর্বোচ্চ বিচার বিভাগীয় পরিষদ। তারা এক বিবৃতিতে বলেছে, পার্লামেন্ট বিলুপ্ত করার ক্ষমতা এই পরিষদের নেই। লেবাননের সংসদে প্রতিরোধপন্থীদের নেতা মোহাম্মদ জারাদ বলেছেন, কারিশ গ্যাস ক্ষেত্রে ইস্যুতে আমেরিকা হস্তক্ষেপ করলে পরিণতি ভালো হবে না, ইসরায়েল কোনোদিন গ্যাস উত্তোলনের সুযোগ পাবে না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ইরানের সঙ্গে হুমকির ভাষায় কথা বলা থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানালো তেহরান। সৌদি আরব ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের 60 সদস্যকে আটকে রেখেছে বলে অভিযোগ করলেন খালেদ মাসআল। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ রাখা নিয়ে সুইস রাষ্ট্রদূতের বক্তব্য রাষ্ট্রকে বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে হাইকোর্টের মন্তব্য। এবং ভারতে প্রস্তাবিত হিন্দু রাষ্ট্রের খসড়া সংবিধান তৈরি, ভারতীয় মুসলিম ও খ্রিস্টান নাগরিকদের ভোটাধিকার না দেওয়ার প্রস্তাব। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এ কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খুদা হাফেজ। Thank you.